বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 11 মার্চ, 27 ফাল্গুন এবং ফার্সি 21 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্সে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় persetoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটে প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গঠনে আমেরিকা ও রাশিয়ার মধ্যে ঐক্যমত সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশের 15-49 বছর বয়সী নারীদের 50% জীবনে কখনো কখনো স্বামী বা সঙ্গীর হাতে শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার একটি প্রতিবেদনে যেসব তথ্য প্রকাশ করেছে সে সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবোদ প্রাপ্তি দিবস উপলক্ষে একটি বিশেষ আলোচনা। প্রান্তিক আয়োজনে রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, বিশ্বনবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয়েছিল, ঈদে মাবাসের ভাষণে বললেন সর্বোচ্চ নেতা। কূটনীতিকে সফল করতে চাইলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বললেন ইরানের প্রেসিডেন্ট রুহানি। বাংলাদেশে সাংবাদিক দম্পতি সাগর উনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পেছাল 79 বারের মতো। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার উপর হামলার অভিযোগ, নির্বাচন কমিশনে তৃণমূল ও বিজেপির পরস্পর বিরোধী নালিশ। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন, এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইরানে 1979 সালের ইসলামী বিপ্লব সংগঠিত হয়েছিল। নিপীড়িত মানুষের সমর্থনে এই বিপ্লব অহংকারী ও অত্যাচারী শাহ সরকার ও তার পশ্চিমা দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আজ পবিত্র ঈদে মাবাস বা রাসুলুল্লাহর নবোদ প্রাপ্তি দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া গুরুত্বপূর্ণ ভাষণে তিনি এ মন্তব্য করেন। কোনো বর্ণনা অনুযায়ী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম 27 রজব আল্লাহ তাআলার পক্ষ থেকে নবোদ প্রাপ্ত হয়েছিলেন। বাংলাদেশ ও ভারতে 27 রজবকে শবে মেরাজ হিসেবে পালন করা হয়। আয়াতুল্লাহিল উজমা খামেনি তার ভাষণের অন্য অংশে মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী শক্তির কপটতার কথা উল্লেখ করে বলেন, বাস্তবতাকে 180 ডিগ্রি উল্টো করে তুলে ধরার ক্ষেত্রে তাদের জুড়ি নেই। কোন ধরনের চক্ষুলজ্জা ও ভয় ছাড়াই তারা ডাহা মিথ্যা কথা বলে বেড়ায়। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, সাম্রাজ্যবাদী আমেরিকা একমাত্র সরকার যে জাপানের দুটি শহরে পরমাণু বোমা নিক্ষেপ করে 2,20,000 মানুষকে হত্যা করেছে, অথচ তারাই এখন দাবি করছে তারা গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার রোধ চায়।
ভাষণের শেষাংশে তিনি ঈদে মাবাস উপলক্ষে ইরানি জনগণ সহ গোটা মুসলিম উম্মাকে অভিনন্দন জানান। সেই সঙ্গে করোনা ভাইরাস মোকাবেলায় সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, আমেরিকা যদি 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট অচল অবস্থার কূটনৈতিক সমাধান চায়, তবে তাকে অবিলম্বে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে এক টেলিফোন আলাপে এই আহ্বান জানান। প্রেসিডেন্ট রুহানি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলেন, যদি আমরা কূটনৈতিক সমাধান চাই তাহলে রাস্তা পরিষ্কার, আমেরিকাকে পরমাণু সমঝোতা দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং এর বিকল্প কিছু নেই। সম্প্রতি জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে পরমাণু সমঝোতায় ফিরে আসার আগ্রহ প্রকাশ করেন। অবশ্য তিনি একথা বলেছেন, এই সমঝোতায় অন্তর্ভুক্ত করার জন্য ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব নিয়েও আলোচনা করতে চান। কিন্তু তেহরান পরমাণু কর্মসূচি ছাড়া অন্য কোনো বিষয়কে এই সমঝোতার অন্তর্ভুক্ত করার বিরোধিতা করে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। ধীরে ধীরে পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান বলেছে, দেশটি কেবলমাত্র তখনই পরমাণু সমঝোতা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে যখন আমেরিকা ইরানের উপর থেকে কার্যকরভাবে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। ইরানের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে তাঁর দেশের এ নীতি অবস্থানের কথা স্পষ্ট করেছেন। তিনি বলেন, নয়া মার্কিন প্রশাসন হোয়াইট হাউসের পূর্বসূরি ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে ব্যর্থ হয়েছে। ইরানের এই সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা আরও বলেন, তাঁর দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে অচিরেই তেহরান পরমাণু সমঝোতা থেকে আরও দূরে সরে যাবে। তিনি বলেন, আমেরিকার ফাঁকা বুলি এবং কৃত্রিম পদক্ষেপ ইরানের কাছে গ্রহণযোগ্য নয়। ইরান কেবলমাত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তার কার্যকারিতা দেখতে চায়। আমেরিকা যদি সেটি করে দেখাতে পারে তাহলেই কেবল তেহরান পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করবে। ইরানের সেনাবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুসেইন দাদরাস বলেছেন, আতঙ্ক থেকে ইহুদিবাদী ইসরায়েল ইরানের বিরুদ্ধে বাগাড়ম্বর করছে। ইরানের সামরিক শক্তি সম্পর্কে তেল আবিব পুরোপুরি ওয়াকিবহাল রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। জেনারেল দাদরাস বুধবার তেহরানে এক অনুষ্ঠানে বলেন, যখন আমাদের উপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এবং আমাদেরকে নিজেদের রপ্তানি পণ্যের অর্থ পর্যন্ত দেশে আনতে দেওয়া হচ্ছিল না, তখনও আমরা হাত পা গুটিয়ে বসে থাকিনি। তখন আমরা আমাদের প্রচেষ্টা বাড়িয়ে দিয়েছি, যার অন্যতম ফলাফল হচ্ছে নিজস্ব প্রযুক্তিতে জঙ্গি বিমান তৈরি। জেনারেল দাদরাস বলেন, এছাড়া ইরান নানা ধরনের ক্ষেপণাস্ত্র, রাডার ও গানবোট তৈরি করেছে, যা একই ধরনের বিদেশি যুদ্ধ সরঞ্জাম থেকে বহুগুণে উন্নত ও অত্যাধুনিক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সামরিক সক্ষমতা শক্তিশালী করার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন ইরানের সেনাবাহিনীর উপপ্রধান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজও আদালতে জমা দিতে পারেনি র্যাব। পরে আদালত আগামী 21 এপ্রিল এই মামলা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য করেন। এ নিয়ে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালত 79 বার সময় দিল। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
9 বছর আগে নিহত সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আবারও এক দফা তারিখ পিছিয়ে দিয়েছে বিচারিক আদালত। এ নিয়ে এ পর্যন্ত মোট 79 বার পেছানো হয়েছে এই মামলার প্রতিবেদন দাখিলের তারিখ। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে এই চাঞ্চল্যকর মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তারিখ ধার্য ছিল, কিন্তু মামলার তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল করেনি। এ কারণে আদালত আগামী 21 এপ্রিল পর্যন্ত তারিখ পিছিয়ে দিয়েছে। উল্লেখ্য, 2012 সালের 11 ফেব্রুয়ারি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনিকে হত্যা করা হয় তাদের ভাড়া করা বাসায়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলানগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় রুনির বন্ধু তানবীর রহমান সহ মোট আসামি ছিল আটজন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন শেরেবাংলানগর থানার একজন উপপরিদর্শক। এর চার দিন পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার পুলিশের ঢাকা মহানগর গোয়েন্দাদের কাছে হস্তান্তর করা হয়। দুমাসেরও বেশি সময় ধরে তদন্ত করে রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয় গোয়েন্দা শাখা। পরে হাইকোর্টের নির্দেশে একই বছর 18 এপ্রিল র্যাবের কাছে হস্তান্তর করা হয় এই মামলার তদন্তভার। সেই থেকে আজ পর্যন্ত বারবার তারিখ পরিবর্তন করেও এই মামলার প্রতিবেদন দাখিল করা সম্ভব হয়নি এলিট ফোর্স বলে কথিত র্যাবের পক্ষে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছি আবারও বিশ্ব সংবাদে। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, এক ডোজ টিকা নিয়েই ভাবা উচিত নয় যে করোনামুক্ত, টিকা নিলেই করোনামুক্ত ভাববেন না। দ্বিতীয় ডোজ নেয়ার পর সময় লাগবে সুরক্ষা তৈরি হতে। দ্বিতীয় ডোজ নেয়ার আগে করোনা থেকে সুরক্ষা তৈরি হবে না। আজ রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ইদানিং আমাদের করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। আমরা যদি মাস্ক না পরি, সামাজিক দূরত্ব বজায় না রাখি, সংক্রমণ তো বাড়বেই। তারপর আবার মানুষ যেভাবে কক্সবাজার যাচ্ছে, সিলেট যাচ্ছে, যেভাবে সামাজিক অনুষ্ঠান হচ্ছে, মাস্ক পরার বালাই নেই, সামাজিক দূরত্বের বালাই নেই, সংক্রমণ তো বাড়বেই। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে 2 গেরিলা নিহত হয়েছে। প্রাথমিকভাবে নিহতরা জৈশ মোহাম্মদ গোষ্ঠীর সদস্য বলে নিরাপত্তা বাহিনী জানিয়েছে। আজ জম্মু কাশ্মীর পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, বুধবার বিজবিহারার কান্দিপুরায় নিরাপত্তা বাহিনী ঘেরাও এবং তল্লাশি অভিযান চালায়। এ সময় লুকিয়ে থাকা সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলিবর্ষণ করে। পুলিশের এসএসপি সন্দীপ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নিহতদের শনাক্ত করা হচ্ছে। ওই এলাকায় আর কোনো সন্ত্রাসীর উপস্থিতি আছে কিনা তা নিশ্চিত করতে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল এবং বিরোধী দল বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রীর উপরে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। অন্যদিকে বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল ও বিরোধী বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের নালিশ জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার উভয় পক্ষ নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে। তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রীর উপরে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। অন্যদিকে বিজেপি ওই অভিযোগ উড়িয়ে দিয়ে ঘটনার উপযুক্ত তদন্ত দাবি করেছে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বুধবার নন্দীগ্রামে দলীয় কর্মসূচি চলাকালীন আহত হয়ে কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মমতা। ভিড়ের মধ্যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে, কিন্তু বিরোধীরা ওই দাবি মানতে নারাজ। এ ব্যাপারে আজ রাজ্যের তৃণমূলের মহাসচিব ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন,
ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তার উপরে যে আঘাত আনল তার পূর্বাভাস ছিল বিজেপির সাংসদদের পোস্টে, বিজেপির সাংসদদের বক্তব্যে এটা পরিষ্কার ছিল যে তার উপরে আক্রমণ করা হতে পারে।
অন্যদিকে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন,
স্বার্থবাবুর কথা হাওয়া গরম করার জন্য ছাড়বত্তাহীন একটা অভিযোগ
বলছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, বিজেপি বিভৎস, ভয়ঙ্কর ও ভয়াবহ। এরা বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, উত্তরপ্রদেশ, গুজরাট থেকে গুন্ডা নিয়ে এসেছে। এদের বাংলা ছাড়া করতে হবে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। মিয়ানমারে ক্ষমতাসীন সামরিক সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ অব্যাহত রয়েছে। আজ নিরাপত্তা বাহিনীর এলোপাথাড়ি গুলিতে আরও 7 বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গ্লোবাল নিউজ জানিয়েছে। নিহতদের মধ্যে একজন দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনের নর্থ ডাগন জেলার অধিবাসী, বাকি 6 মধ্যাঞ্চলীয় শহর মিয়াইংয়ের বাসিন্দা। হাসপাতালে মরদেহ নিয়ে যেতে সহায়তা করা 31 বয়সী এক বিক্ষোভকারী জানান, তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন। তিনি বিশ্বাসী করতে পারছেন না যে তাদের উপর গুলি চালানো হতে পারে। বৃহস্পতিবারের ওই হত্যাকাণ্ডের আগে নিরাপত্তা বাহিনীর হামলায় আরও 60 নিহত হয়েছে। 1 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত আটক হয়েছেন 2000 বেশি বিক্ষোভকারী। মিয়ানমারের সামরিক সরকার বিরোধী আন্দোলনে গুলি এবং নির্যাতনের নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শ্রোতাবন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ। সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তানে জনমত ও সরকারকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার গঠন করতে চাপ দিয়ে যাচ্ছিল আমেরিকা, এখন রাশিয়াও একই দাবিতে তৎপর হয়ে উঠেছে। বিস্তারিত শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
কাবুলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হানিফ আত্মারের সঙ্গে। ওই সাক্ষাতে দিমিত্রি জিনোভ মস্কোয় অনুষ্ঠেয় শান্তি আলোচনায় আফগানিস্তানের বেশ কয়েকজন পদস্থ নেতাকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আসছে 18 মার্চ মস্কোয় এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকের লক্ষ্য হল তালেবানদের সঙ্গে আফগান সরকারের আলোচক দলকে সমঝোতায় পৌঁছতে এবং আফগানিস্তানে যুদ্ধের পরিসমাপ্তি ঘটানোর জন্য তাড়া দেওয়া। রাশিয়ার আয়োজনে এটা আফগান শান্তি আলোচনা বিষয়ক তৃতীয় বৈঠক। একই সঙ্গে অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে আফগান সরকারের উপর মার্কিন চাপও বৃদ্ধি পেয়েছে। যদিও আফগানিস্তানের নেতৃবৃন্দ ও জনগণ অন্তর্বর্তী সরকার গঠনের বিরোধী, কিছুদিন আগে রাশিয়ার বিশেষ প্রতিনিধি জামির কাবলভ আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে বক্তব্য রেখেছিলেন। ওই বক্তব্যের ব্যাপক বিরোধিতার মুখে এখন মস্কোয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। কাবলভ অন্তর্বর্তী সরকার গঠনকে সমস্যা সমাধানের চূড়ান্ত উপায় এবং একই সঙ্গে পরবর্তী সরকারে তালেবানের অংশগ্রহণ নিশ্চিত করা উচিত বলে মন্তব্য করেছিলেন। আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গঠন ছিল মার্কিন দাবি, এখন রাশিয়াও এই দাবির সঙ্গে যুক্ত হয়েছে। তারা বলছে বর্তমান অচলাবস্থা নিরসনের উপায় হল অন্তর্বর্তী সরকার গঠন করা। অপরদিকে তালেবানরা অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে নয়, তারা চাচ্ছে তাদের সেই ইসলামী ইমারত গঠন করতে। আফগানিস্তানের বর্তমান সরকারের সঙ্গে তালেবানের মতানৈক্যের মূল কারণ এটাই। সরকার বলছে তালেবানরা আবার ক্ষমতায় যাবার পায়তারা করছে। সরকারের স্পষ্ট বক্তব্য হল তালেবানের ক্ষমতায় যাবার একমাত্র বৈধ উপায় হচ্ছে নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে ক্ষমতায় যাওয়া। কিন্তু তালেবান গণতান্ত্রিক প্রক্রিয়া মানে নির্বাচন ছাড়াই ক্ষমতায় যেতে চায় এবং তাদের সেই আগেকার তথাকথিত ইসলামী রাষ্ট্র গঠন করতে চায়। তাদের রাষ্ট্রকাঠামোয় জনগণের কোনো ভূমিকা থাকে না, নিজেদের ভাগ্য নির্ধারণের কোনো অধিকার জনগণের থাকে না, তালেবানি সরকারে অন্য কারো স্থান থাকে না, তাদের আমিরি এককভাবে সিদ্ধান্ত গ্রহণ ও নিয়ন্ত্রণের অধিকার ভোগ করেন, তারা তাই ভোটের পক্ষে নয়। আমিরের ক্ষমতার কোনো মেয়াদও থাকে না, আজীবন আমির থাকে, যার ফলে এই ব্যবস্থায় চরম স্বেচ্ছাচারিতা ও একক ক্ষমতা চর্চা হয়। এসব কারণে ইতোমধ্যেই কাবুলের জনগণ তালেবানের ইসলামী সরকার ব্যবস্থার বিরুদ্ধে এবং গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে মিছিল করেছে। তালেবানের এই উচ্চাভিলাষের কারণে কোনো শান্তি আলোচনাই ফল বয়ে আনবে না বলে বিশেষজ্ঞরা মনে করেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে আবার বাংলাদেশ প্রসঙ্গ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO একটি প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের 15-49 বছর বয়সী নারীদের 50% জীবনে কখনো না কখনো স্বামী বা সঙ্গীর হাতে শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হয়েছে। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের 15-49 বছর বয়সী নারীদের 50% জীবনে কখনো না কখনো স্বামী বা সঙ্গীর হাতে শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হয়েছে। আর করোনা মহামারীর মধ্যে গত 1 বছরে স্বামী বা সঙ্গীর হাতে নারীর শারীরিক বা যৌন নির্যাতনের তালিকায় 16 অবস্থানে রয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO প্রকাশিত একটি প্রতিবেদনে এই সব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 2013 বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষায় নারী নির্যাতনের যে চিত্র উঠে এসেছিল তার চেয়ে অবস্থার উন্নতি হয়নি। ঘনিষ্ঠ নয় এমন ব্যক্তিদের হাতেও শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হন নারী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রতিবেদন বলছে, মাত্র 6% নারী তাদের উপরে নির্যাতনের বিষয়ে অভিযোগ করে থাকেন। সম্মানের কথা ভেবে বেশিরভাগ নারী চুপ থাকেন, তাই নির্যাতনের প্রকৃত সংখ্যা আরও বেশি হবে বলেই ধারণা করা হয়। করোনাকালে বাংলাদেশে নারী নির্যাতন প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই হিসেবের সঙ্গে পুরোপুরি একমত হতে পারছেন না মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধ কল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক আবুল হোসেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো প্রতিষ্ঠান আন্তর্জাতিক মাপকাঠিতে সহিংসতার পরিমাপ করে, স্ত্রী সন্তানকে ধমক দেয়াকেও তারা নির্যাতন বলে বিবেচনা করে। আমাদের সামাজিক কাঠামোয় এটা প্রযোজ্য নয়। তবে তিনি স্বীকার করেছেন, করোনাকালে দীর্ঘ সময় ঘরে আটকে থাকা, আয় রোজগার কমে যাওয়া এবং নানা দুশ্চিন্তা থেকে পুরুষের সহিংস হয়ে ওঠার ঘটনা ঘটেছে। সহিংসতার বহিঃপ্রকাশ ঘটেছে স্ত্রী বা সন্তানকে নির্যাতন করে। বাংলাদেশে নারী নির্যাতনের উচ্চ হারের জন্য পুরুষতান্ত্রিক মানসিকতার ভূমিকা রয়েছে বলে মনে করেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত। তিনি রেডিও তেহরানকে বলেছেন,
এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে মানে এই পুঁজিবাদী সমাজ পরিবর্তন ছাড়া আসলে এটা কোনোভাবেই সম্ভব না। ফলে সেই আন্দোলনটাকে জোরদার করাটাই হচ্ছে আসলে প্রধান কাজ। পরিবার বলেন, আপনি বিশ্ববিদ্যালয় বলেন, শিক্ষকরা বলেন, হ্যাঁ, বা ধর্মীয় যে চিন্তাগুলো আছে আমাদের এখানে, আসলে তারা তো প্রতি মুহূর্তে এই এক্সিস্টিং যে রাষ্ট্র তার যে চিন্তা সেই চিন্তাটাকেই তো তারা প্যাট্রোনাইজ করছে। হ্যাঁ,
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক গণমাধ্যমকে বলেছেন, দেশে পুরুষতন্ত্র এমন পর্যায়ে যে নারীরাও পুরুষ সঙ্গী ছাড়া নিরাপত্তাহীনতায় ভোগেন। এর ফলে সামাজিকভাবে নারীর চেয়ে অপেক্ষাকৃত দুর্বল অবস্থানে থেকেও ওই পুরুষ নিজেকে শক্তিশালী ভাবতে শুরু করেন। পুরুষকে উঁচু করে তোলার ভাবনা তাকে বিভিন্ন অপকর্মেও উৎসাহিত করে। এ সংকট থেকে উত্তরণের জন্য প্রথমে পরিবার থেকেই পরিবর্তন আনতে হবে বলে মনে করেন অধ্যাপক তানিয়া হক।
এখন রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি দিবস উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
বিশ্বনবীর রিসালত প্রাপ্তি দিবস।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিসালাত প্রাপ্তির 1455 বার্ষিকী শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গভীর আঁধার কেটে ভেসে ওঠে আলোর গোলক, সমস্ত পৃথিবী যেন গায়ে মাখে জ্যোতির পরাগ, তাঁর পদপ্রান্তে লেগে নড়ে ওঠে কালের দোলক, বিশ্বাসে নরম হয় আমাদের বিশাল ভূভাগ। হেরার বিনীত মুখে বেহেশতের বিচ্ছরিত শেদ, শান্তির সোহাগ যেন তাঁর সেই ললিত আহ্বান। তাঁরই করাঘাতে ভাঙে জীবিকার কুটিল প্রভেদ, দুঃখীর সমাজ যেন হয়ে যাবে ফুলের বাগান।
পবিত্র শবে মেরাজ ও মহানবীর রিসালাত প্রাপ্তির দিবস উপলক্ষে সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। এবং বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র বংশধরদের সামনে পেশ করছি অশেষ দরুদ ও সালাম। ২৭ রজব মহান আল্লাহর প্রিয়তম হাবিব রাসুলে পাকের রিসালাত লাভের বার্ষিকী। অনেকের মতে ২৭ রজব মহানবী ঊর্ধ্বলোকে আধ্যাত্মিক সফর বা মেরাজে গিয়েছিলেন। অনেক আলেম মনে করেন মহানবীর মেরাজ হয়েছিল বেশ কয়েকবার, আর ২৭ রজব হচ্ছে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের নবুয়াত ও রিসালাত প্রাপ্তির দিবস, এবং এদিনেই পবিত্র কোরআন সামগ্রিকভাবে রাসুলে পাকের কাছে নাজিল হয়েছিল। অবশ্য ধাপে ধাপে তা প্রথম নাজিল হয়েছিল রমজান মাসের কদরের রাতে ২৭ রজবের এই দিনে।
পৃথিবী যখন অজ্ঞতা, নৈরাজ্য, হানাহানি, কুসংস্কার ও মানবতাহীনতার ঘোর অন্ধকারে নিমজ্জিত, তখন মহান আল্লাহ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে মানবজাতির সর্বশেষ রাসূল ও নবী হিসেবে মনোনীত করেছিলেন। এর উদ্দেশ্য ছিল মানব জাতিকে মুক্তির আলোকিত পথে এনে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে পূর্ণতা দান করা। সূরা আলে ইমরানের ১৬৪ নম্বর আয়াতে এ সম্পর্কে বলা হয়েছে, নিঃসন্দেহে আল্লাহ বিশ্বাসীদের প্রতি অনুগ্রহ করেছিলেন যখন তিনি তাদের মধ্য থেকেই একজনকে রাসূল হিসেবে মনোনীত করেন, যিনি তাদের কাছে আল্লাহর নির্দেশাবলী পাঠ করেন, তাদের অন্তরকে পরিশুদ্ধ করেন সব ধরনের অজ্ঞতা ও পরপরতার কলুষতা থেকে, তাদেরকে ধর্মের বিধান ও জ্ঞান ও বিজ্ঞান শিক্ষা দেন, যদিও এর আগে তারা ছিল অজ্ঞানতা ও বিপথগামিতার অন্ধকারে নিমজ্জিত। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি সম্পর্কে খাতুনে জান্নাত হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা বলেছেন,
মহান প্রতিপালক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে মনোনীত করেছিলেন যাতে আল্লাহর নিজের কর্তব্য পরিপূর্ণ হয় এবং তিনি মানবজাতির জন্য যা নির্ধারণ করে রেখেছেন তা যেন সম্পূর্ণ হয়। মহান আল্লাহ মানুষের মধ্যে বিরাজমান অজ্ঞতা ও কুপ্রথার মহা আধার মুহাম্মদের আলোর মাধ্যমে দূর করেন। মহান আল্লাহ বলেছেন, আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠান, হে মুমিনগণ তোমরাও নবীর রহমতের তরে দরুদ পাঠাও এবং তাঁর প্রতি যথাযথ সালাম পাঠাও তথা পুরোপুরি তাঁর অনুগত হও। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ছিলেন মহান আল্লাহর সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সব নবী রাসুলেরও নেতা তিনি। মহানবীর আগমনের ভবিষ্যৎবাণী করেছিলেন প্রত্যেক নবী। পবিত্র কোরআন বলে মহানবীকে পাঠানো হয়েছে পুরো মানব জাতির জন্য। সূরা তওবায় মহান আল্লাহ বলেছেন, তিনি পাঠিয়েছেন আপন রাসুলকে হেদায়েত ও সত্য ধর্ম সহকারে, যেন এ ধর্মকে অন্যান্য ধর্মের উপর জয়যুক্ত করেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে।
নিঃসন্দেহে ইসলাম ধর্ম সর্বজনীন ও শ্রেষ্ঠ ধর্ম এবং মহানবীর রিসালাত কোনো অঞ্চল, সময় ও ভাষা, বর্ণ আর গোত্রের গণ্ডিতে সীমিত নয়। কোরআন আরও বলে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা মানবজাতির জন্য সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী হিসেবে পাঠানো হয়েছে। মহান আল্লাহ বলেছেন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। আল্লাহর সবচেয়ে বড় রহমত হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তাঁকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ও সর্বোত্তম আদর্শ। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্যে রাসূলুল্লাহর মধ্যে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ। বিশ্বস্ততা ও সততার জন্য শত্রুরাও তাকে বলত আলামিন।
বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ছিলেন মহান আল্লাহর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসুল। মহান আল্লাহ মহানবীর নবুয়তের শুরুতেই তার শ্রেষ্ঠ চরিত্রের স্বীকৃতি দিয়ে বলেছেন, নিঃসন্দেহে তুমি অতি মহান চরিত্রে প্রতিষ্ঠিত। ব্যবহারিক ক্ষেত্রে মুমিনদের প্রতি তাঁর ভালোবাসার তীব্রতাকে এভাবে তুলে ধরেছেন মহান আল্লাহ, তোমাদের দুর্ভোগ তাঁর পক্ষে দুর্বিষহ, সে তোমাদের কল্যাণের অভিলাষী, বিশ্বাসীদের প্রতি অতিশয় দয়াদ্র ও পরম দয়ালু। মহান আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে পবিত্র কোরআনের এই উপদেশটি হৃদয়ে গেঁথে নেওয়া উচিত, যাতে বলা হয়েছে, তারা যদি আল্লাহকে ভালোবাসে তাহলে তারা যেন আল্লাহর শেষ রাসুলের অনুসরণ করে, যাতে আল্লাহ তাদের ভালোবাসেন।
বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব গোটা মানবজাতির জন্য আল্লাহর নিজস্ব রহমত বা বিশেষ অনুগ্রহ। তিনি আবির্ভূত হয়েছিলেন মানবজাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসেবে। তিনি মানুষকে শেখালেন প্রকৃত সাম্য, ন্যায় বিচার, ভ্রাতৃত্ব এবং প্রকৃত স্রষ্টার ইবাদত। তাঁর প্রচারিত ধর্মের শিক্ষা বিশ্ব সভ্যতাকে এত বেশি সমৃদ্ধ করেছে যে এর আগে সভ্যতা কখনো এত সমৃদ্ধ ও উন্নত হয়নি। তাই অনেক অমুসলিম চিন্তাবিদ ও মনীষীও রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব ও মানবজাতির উপর সবচেয়ে বেশি প্রভাব সৃষ্টিকারী বলে স্বীকৃতি দিয়েছেন।
বিশ্বনবী মানুষের কাছে যে ধর্ম প্রচার করেছেন সে সম্পর্কে এ যে টয়েনবি লিখেছেন, মুসলমানদের মধ্যে সংকীর্ণ জাতি বা গোত্রীয় চেতনার পরিপূর্ণ বিলোপ সাধন ইসলামের এক অভিসম্বাদী সাফল্য। বর্তমান বিশ্বকে গোষ্ঠী প্রীতির অভিশাপ থেকে বাঁচানোর জন্য ইসলামের প্রচার অত্যন্ত জরুরি। জর্জ বানার্স বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের অবদান ও আদর্শ সম্পর্কে দ্য জেনুইন ইসলাম গ্রন্থে লিখেছেন, ইসলামের মধ্যে যে অসামান্য জীবনী শক্তি রয়েছে তার জন্য আমি মুহাম্মাদের ধর্মকে সবসময় প্রগাঢ় শক্তি ও উচ্চ সম্মান দিয়ে থাকি। আজ আমার কাছে স্পষ্ট যে একমাত্র ইসলামই পরিবর্তনশীল মানব জীবনের সামগ্রিক অবস্থার সাথে মানিয়ে চলতে সক্ষম, যার আবেদন সব যুগেই প্রযোজ্য ও অনুসরণীয়। অসাধারণ প্রজ্ঞাবান ও অত্যাশ্চর্য প্রতিভার অধিকারী মুহাম্মাদকে যতটুকু আমি জেনেছি তাতে অকুণ্ঠ চিত্তে বলতে পারি, তিনি সমগ্র মানবজাতির ত্রাণকর্তা। আমার দৃঢ় বিশ্বাস, বর্তমান সময়ে যদি তাঁর মতো মহান ব্যক্তি পৃথিবীর নেতৃত্বের দায়িত্ব নিতেন, তবে তিনি মানবজাতির সেই প্রত্যাশিত শান্তি ফিরিয়ে আনতে পারতেন, যার প্রয়োজন আজ সবচেয়ে বেশি।
আজ হিসাব তার খতিয়ে নে জীব বন ভরে করলি নুকসান, আজ হিসাব তার খতিয়ে নে, দিন মূলে দেয় বিলিয়ে সে যে বেহেশতি নজর, দিন মূলে দেয় বিলিয়ে সে যে বেহেশতি নজর, ইসলামের ওই সৌদা লয়ে
মহানবী বিশাল সাম্রাজ্যের অধিপতি হয়েও দুনিয়ার চাকচিক্যকে গুরুত্ব দেননি, তাই মাটিতে বসে খেতেন, ক্রীতদাসের মতো বসতেন, নিজ হাতে চপ্পল সেলাই করতেন, কাপড়ে তালি দিতেন, জিন বা আসনবিহীন গাধার উপর আরোহণ করতেন এবং গাধার পিঠে যখন চড়তেন তখন তাঁর পেছনে অন্য ব্যক্তিকেও বসাতেন। একবার তাঁর বাড়ির দরজায় ছবিযুক্ত পর্দা দেখে তাঁর একজন স্ত্রীকে বলেছিলেন পর্দাটি সরিয়ে ফেল, কারণ এদিকে তাকালে দুনিয়া ও এর চাকচিক্যের কথা স্মরণ হয়। তিনি এভাবে অপছন্দনীয় বিষয় স্মরণ করতেও ঘৃণাবোধ করতেন। অন্যদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্বের সবচেয়ে রুচিশীল মানুষ, এমনিতেই তার গা থেকে সুগন্ধ বের হতো, তা সত্ত্বেও তিনি তার দৈনিক খরচের বেশিরভাগই ব্যয় করতেন সুগন্ধি ব্যবহারে।
মানুষের সঙ্গে চলাফেরা ও লেনদেনের ক্ষেত্রে মহানবীর কঠোর ও রুক্ষ ছিলেন না, বরং ছিলেন সর্বোচ্চ মাত্রায় মিশুক, খোলামেলা, হাসিখুশি, কোমল, দয়াদ্র ও আন্তরিক। সবার চেয়ে বেশি শালীন কৌতুক করতেন পরিবারের সদস্য ও সাহাবিদের সঙ্গে, তবে কখনো অট্টহাসি হাসতেন না। যদি কেউ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান করত, তিনি প্রতিশোধ নিতেন না, অন্যদের ভুল ও দুর্ব্যবহারকে ক্ষমা করতেন, তাদের অত্যাচার ও নিপীড়নের বিপরীতে ক্ষমা, মহানুভবতা এবং বদান্যতা প্রকাশ করতেন। কুরাইশদের শত অত্যাচার ও নিপীড়ন সহ্য করেও তিনি মক্কা বিজয়ের পর তাদেরকে ক্ষমা করেছিলেন এবং মুক্তি দিয়েছিলেন। তবে কেউ ইসলামের সীমা অতিক্রম করলে কঠোর হতেন, তাই উচ্চবংশের নারী ফাতিমা মাখজুমি চুরি করায় তার শাস্তি মাফের সুপারিশে কান দেননি। তিনি বললেন, পূর্ববর্তী গোষ্ঠীগুলো ধ্বংস ও বিলুপ্ত হয়েছিল সমাজের উচ্চ শ্রেণীর লোকদের উপর খোদাই আইন জারি করত না বলে। আল্লাহর শপথ, যদি আমার কন্যা ফাতিমাও এই কাজ করত আমি তার হাত কেটে দিতাম।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আরব সমাজের বেশিরভাগ মানুষের হৃদয় জয় করেছিলেন তাঁর সুন্দর ও শ্রেষ্ঠ চরিত্র আর ক্ষমাসুন্দর ব্যবহার দিয়ে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয়, আধ্যাত্মিক, পারিবারিক ও ব্যক্তিগত জীবন এবং যুদ্ধবিদ্যাসহ সব ধরনের শিক্ষা ও মানবিক বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শ্রেষ্ঠ আদর্শ। তাই মহানবীর অনুসারী বা মুসলমান হওয়ার দাবি করলে জীবনের সব ক্ষেত্রেই প্রিয় নবীজিকে শ্রেষ্ঠ আদর্শ বলে মানতে হবে। মানবীয় মর্যাদা, মানবাধিকার ও স্বাধীনতার বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছেন বাস্তব দৃষ্টান্ত সহ সর্বোত্তম বক্তব্য। মানবজাতির সবচেয়ে বড় শিক্ষক ও চিকিৎসক মহানবী জানতেন কোন কোন আধ্যাত্মিক ও মানবীয় রোগের জন্য কোন ওষুধ দিতে হবে। বিপদ ও যুদ্ধে ছিলেন তিনি সর্বোচ্চ সাহসী ও ধৈর্যশীল। চরম সংকটেও নীতির প্রশ্নে ও লক্ষ্য অর্জনে থাকতেন পাহাড়ের মতো অবিচল।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তাঁর শ্রেষ্ঠ চরিত্র ও রেসালাতের আহ্বানের মাধ্যমে বর্বর আরব জাতির মধ্যে আনেন বৈপ্লবিক পরিবর্তন। যে আরবরা কথায় কথায় সামান্য মত পার্থক্য নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ত, সেই আরবরাই মুসলমান হওয়ার পর যুদ্ধক্ষেত্রে জখম হয়ে চরম পিপাসায় যখন মৃত্যুর সম্মুখীন হতো, তখন কেউ তাদের পানি দিতে চাইলে সে বলত, আমার অমুক আহত ভাই সম্ভবত আরও বেশি তৃষ্ণার্ত, তাকে আগে পানি দিন। অন্য আহত আরব মুসলমানও বলতেন একই কথা, বিশ্ব থেকে বর্ণবাদ, উগ্র জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, সন্ত্রাসবাদ, ধর্মান্ধতা, শোষণ, বঞ্চনা, কুসংস্কার, যৌন জীবনে নৈতিক অবক্ষয়, নীতিহীন রাজনীতি ও সব ধরনের অন্যায় দূর করতে হলে পশ্চিমা আদর্শের পরিবর্তে মানব জাতিকে আশ্রয় নিতে হবে নবী মুহাম্মাদের আদর্শের ছায়াতলে। প্রকৃত সাম্য, গণতন্ত্র, স্বাধীনতা, নৈতিকতা, মানবাধিকার, পরমত সহিষ্ণুতা, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক যুক্তিসহ, মুক্তিসহ আধ্যাত্মিক উন্নতি ও সংযম, এসবই অর্জন করা সম্ভব মহানবীর জীবনাদর্শের অনুসরণে। মহানবীর ধর্ম ইসলাম জীবনের সর্বক্ষেত্রে ইহকাল ও পরকালের মুক্তির গ্যারান্টি।
বস্তুতান্ত্রিক ক্ষুধাহীন সমাজবাদ, পুঁজিবাদ বা ধনতন্ত্রের ও পশ্চিমা লিবারেলিজম বা কথিত উদার নৈতিকতা তথা নীতিহীনতার ব্যর্থতার পর আবারও ইসলামী সভ্যতার উত্থানের সুযোগ এসেছে। ইরানের ইসলামী বিপ্লব প্রকৃত ইসলাম তথা মহানবীর সেই সংগ্রামী ইসলামকে আবারও তুলে ধরছে শাহাদাত ও ত্যাগের পথ পেয়ে, ফলে মুসলমানরা যেন আবারও প্রকৃত খিলাফত প্রতিষ্ঠা ও এমনকি ইমাম মাহদের বিশ্ব ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খুলতে সক্ষম হন। মহান আল্লাহর কাছে সেই তৌফিক চেয়ে শেষ করছি মহানবীর রিসালাত প্রাপ্তি দিবসের আজকের আলোচনা।
সবাইকে আবারও জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন।
Children are wearing new clothes, bright colors fill the streets, their faces full of laughter, their pockets full of sweets. Let us rejoice indeed, this is the day of Eid. Let us rejoice indeed, for this is the day of Eid.
La ilaha illallah Muhammad Rasulullah.
Prandika Arjun ekhon royeche kothabarta.
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, 11 মার্চ বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ক্ষমতায় টিকে থাকতেই ডিজিটাল নিরাপত্তা আইন, ফখরুল, প্রথম আলো। 15 আগস্টের পর স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় ছিল বলে দেশ এগোয়নি, দৈনিক কালের কণ্ঠ। কোম্পানিগঞ্জের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না, কাদের, দৈনিক ইত্তেফাক। মিয়ানমারে এলোপাতাড়ি গুলি, আরও 7 বিক্ষোভকারী নিহত, দৈনিক যুগান্তর। করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে, স্বাস্থ্যমন্ত্রী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। হুইল চেয়ারে ভোটের বাংলা ঘুরবেন মমতা, হাসপাতাল থেকেই ফিল্ডে ফেরার ঘোষণা, দৈনিক আনন্দবাজার পত্রিকা। মমতাকে খুনের চক্রান্ত করা হয়েছে, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের, দৈনিক আজকাল। করোনা ভ্যাকসিনের জন্য ধন্যবাদ, কানাডায় বিলবোর্ডে ভেসে উঠল প্রধানমন্ত্রী মোদীর নাম, দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার জোর করে রাষ্ট্র ক্ষমতা ও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বেআইনিভাবে আগের রাতে ভোট করে ক্ষমতা দখল করে বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর অভিযোগ, এই দখলদার সরকার শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের মতো আইন তৈরি করছে, যা দিয়ে অন্যায় অত্যাচার নিপীড়ন করে তারা ক্ষমতায় টিকে থাকতে পারে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার ও তাঁর খেতাব বাতিলের চক্রান্ত, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, লেখক মুশতাক আহমেদ ও সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরের হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। 15 আগস্টের পর স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় ছিল বলে দেশ এগোয়নি, দৈনিক কালের কণ্ঠ। স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় ছিল বলেই 15 আগস্টের পর দেশ এগোয়নি। যারা এদেশের স্বাধীনতা চায়নি তারা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে এটা আশা করা যায় না। আজ বৃহস্পতিবার দেশের 70টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি বাসভবন গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। প্রধানমন্ত্রী বলেন, যারা এদেশের স্বাধীনতা চায়নি তারা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে এটা আশা করা যায় না। আজকে দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই এজন্য যে তারা আমাদের উপর বিশ্বাস রেখেছেন, সেবা করার সুযোগ দিয়েছেন। মিয়ানমারে এলোপাতাড়ি গুলি, আরও 7 বিক্ষোভকারী নিহত। দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর এলোপাতাড়ি গুলিতে আরও 7 বিক্ষোভকারী নিহত হয়েছেন। নৃশংস ধরপাকড় সত্ত্বেও বৃহস্পতিবার দেশটির বিভিন্ন শহরে জান্তা বিরোধী বিক্ষোভ হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে, এমন এক সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যখন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে শান্তিপূর্ণ প্রতিবাদে রণক্ষেত্রের অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নিহতদের মধ্যে একজন ইয়াঙ্গনের নর্থ ডাগন জেলার, বাকি 6 জন সেন্ট্রাল টাউনের। হাসপাতালে মরদেহ নিয়ে যেতে সহায়তা করা 31 বছর বয়সী এক যুবক বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম, বিশ্বাসই করতে পারছি না যে তারা এমনটা করতে পারে। দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে বলা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নোয়াখালীর কোম্পানিগঞ্জের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না, দোষীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, অনিয়ম দুর্নীতি ও বিশৃঙ্খলা বিরোধী কার্যকলাপে কেউ জড়িত থাকলে তাকে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না, এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, টিকা নিয়ে এখন মানুষ স্বাস্থ্যবিধি মানছে না, যা বিপদ ডেকে আনছে। দেশে দৈনিক শনাক্ত রোগীর হার 2% ঘরে নেমে গিয়েছিল, এখন তা আবার বেড়ে 6% কাছাকাছি চলে গেছে, এটা আশঙ্কাজনক, আমরা একটু বেপরোয়া হয়ে গেছি, আমরা মাস্ক ব্যবহার করছি না, কম করছি, সামাজিক দূরত্ব বজায় রাখতে কুণ্ঠা বোধ করছে, অনেক বেশি সামাজিক অনুষ্ঠান করছে, যার মাধ্যমে সংক্রমণ আবার বেড়ে গেছে। আজ বৃহস্পতিবার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিয়ে আমরা আরও বেশি বেপরোয়া হয়ে গেছি, বাংলাদেশ থেকে করোনা ভাইরাস যায়নি, সময় লাগবে। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, দরকার হলে তিনি হুইল চেয়ার নিয়েই প্রচারে ঝাঁপাবেন। বৃহস্পতিবার SSKM হাসপাতালের উদ্বয়ন ওয়ার্ডের 12.5 নম্বর কেবিন থেকে এমন বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে আহত হন মমতা, সেখান থেকে তাকে সরাসরি কলকাতায় নিয়ে আসা হয়। রাতে তাঁর পায়ে প্রাথমিকভাবে প্লাস্টার করা হয়। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর গোড়ালিতে ব্যথা রয়েছে, তার হাড়ে চোট লেগেছে। পাশাপাশি শরীরে সোডিয়ামের মাত্রা কম রয়েছে। বুধবার সন্ধ্যার ঘটনার পর থেকেই তৃণমূল নেতৃত্বের পাশাপাশি দলের কর্মী সমর্থকরা চিন্তিত ছিলেন আসন্ন ভোটের প্রচার কাজ কিভাবে সামলানো হবে। দলনেত্রী আহত হয়ে পড়ে থাকলে এত বড় দায়িত্ব কে সামলাবেন? বৃহস্পতিবার সেসব ভাবনারই জবাব দিলেন মমতা। জানিয়ে দিলেন দরকার হলে তিনি হুইল চেয়ার নিয়েই প্রচারে ঝাঁপাবেন। একই সঙ্গে তিনি দলীয় কর্মী ও সমর্থকদের সংযত থাকার বার্তাও দিয়েছেন। মমতাকে খুনের চক্রান্ত করা হয়েছে নির্বাচন কমিশনের অভিযোগ তৃণমূলের। দৈনিক আজকালের শিরোনামের খবরে বলা হয়েছে মুখ্যমন্ত্রীকে খুনের চক্রান্ত করা হয়েছে। মমতা ব্যানার্জির উপর হামলার প্রতিবাদে নির্বাচন কমিশনে এমনই অভিযোগ জানালো তৃণমূল। কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের তরফে চিঠি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে মমতা ব্যানার্জি আমাদের দলের চেয়ারপারসন, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরে রাজ্যের পুলিশ এখন কমিশনের আওতায়, তাই এই ঘটনার দায় নিতে হবে কমিশনকে। ঘটনার ২৪ ঘন্টা আগে রাজ্য পুলিশের ডিজিকে সরানো হয়েছে, তারপরেই মমতার উপর এই হামলা। ঘটনার সময় এসপি বা পুলিশের কোনো আধিকারিক সেখানে ছিলেন না। করোনা ভ্যাকসিনের জন্য ধন্যবাদ, কানাডায় বিলবোর্ডে ভেসে উঠল প্রধানমন্ত্রী মোদীর নাম। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে সম্প্রতি এদেশে তৈরি করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের ৫ লক্ষ ডোজ কানাডাকে পাঠিয়েছে ভারত। এরপর আরও ১৫ লক্ষ ভ্যাকসিনের ডোজ সেখানে পাঠানো হবে। আর এই ভ্যাকসিন পাঠানোর জন্যই এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে সে দেশে টাঙ্গানো হলো বড় বিলবোর্ড। কানাডার গ্রেটার টরন্টো এলাকায় বিশালাকার ওই বিলবোর্ডটি রয়েছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে। সে পর্যন্ত আপনারা ভালো ও সুস্থ থাকুন। কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয়েছিল। ঈদে মাবাসের ভাষণে বললেন সর্বোচ্চ নেতা, কূটনীতিকে সফল করতে চাইলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনকে বললেন ইরানের প্রেসিডেন্ট রুহানি। বাংলাদেশি সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যা মামলা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পেছাল 79তম বারের মতো। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনায় এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Oh,